ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হলো বাংলা অনুষ্ঠান।
এখানে ওয়াশিংটনে এখন বেলা 11টা, বাংলাদেশে রাত 10টা, আর ভারতে রাত 9:30। আমি রোকেয়া হায়দার শ্রোতাদের সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানি, আজকের অধিবেশনে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের অনুষ্ঠান আপনারা যেমন জানেন আধ ঘন্টার, এবং ফেসবুক লাইভ এখন প্রচারিত হচ্ছে না। কোভিড প্যান্ডেমিক এর কারণে আমরা ঘর থেকে অনুষ্ঠান প্রচার করছি, এবং সেই জন্য স্টুডিও ফিরে না যাওয়া পর্যন্ত ফেসবুক লাইভ প্রচার করা আমাদের জন্য সম্ভব হচ্ছে না, আমরা দুঃখিত। তাহলে আসুন আজকে আমরা অনুষ্ঠান শুরু করি। প্রথমেই শোনা যাক বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি ইজাজ সেন্ট হিউসেন। শনিবার অপ্রত্যাশিত এক টেলিফোন কলে প্রেসিডেন্ট ট্রাম্প দক্ষিণাঞ্চলীয় জর্জিয়া রাজ্যের নির্বাচনী কর্মকর্তাদের কাছে জো বাইডেনের কাছে তার পরাজয় এড়াতে 11,780 ভোটের ব্যবস্থা করার জন্য বলেন। ওয়াশিংটন পোস্ট পত্রিকায় রবিবার প্রেসিডেন্ট ট্রাম্প ও জর্জিয়ার শীর্ষ নির্বাচনী কর্মকর্তা ও রিপাবলিকান দলীয় রাজ্যের সেক্রেটারি অব স্টেট ব্র্যাড রেফেন স্পার্জারের মধ্যকার ফোনালাপের অডিও প্রকাশ করে। এক ঘণ্টাব্যাপী ফোনালাপে প্রেসিডেন্ট ট্রাম্প রাজ্যের সেক্রেটারি অব স্টেটের সমালোচনা, অব্যাহত চাপ সৃষ্টি ও কটাক্ষ অব্যাহত রাখেন। প্রেসিডেন্ট ট্রাম্প জর্জিয়ার তিনটি পৃথক ভোট গণনার সত্যতা নিয়েও বিরোধিতা করেছেন। রেফেন্সবার্জার কয়েক ঘণ্টা পরে বলেন, অত্যন্ত শ্রদ্ধা পরে আপনাকে জানাচ্ছি, আপনি যা বলছেন তা সত্যি নয়, যা সত্য তা বেরিয়ে আসবে। টুইটার বার্তায় প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, সেক্রেটারি অব স্টেট রেফেন্সবার্জারের সঙ্গে জর্জিয়ার জালিয়াতি নিয়ে কথা হল। তিনি আমাকে ভোটের জালিয়াতি, ভোট ধ্বংস, অন্য রাজ্যের ভোট, মৃতদের ভোট কোনো কিছুই উত্তর দিতে পারেননি। ওদিকে প্রেসিডেন্ট মনোনীত জো বাইডেনের ব্যবস্থাপনা দল রবিবার জানায় যে জো বাইডেনের শপথ গ্রহণ অনুষ্ঠানের সময় সমগ্র দেশ জুড়ে ভার্চুয়াল প্যারেড অনুষ্ঠিত হবে, এবং যা করা হবে সংকটকালীন সীমিত জনসংখ্যার সঙ্গে সঙ্গতি রেখে। প্যারেড অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা প্রগতিশীল এবং ঐতিহ্যবাহী অনুষ্ঠান উপহার দেবেন বলে আয়োজকেরা জানাচ্ছেন। যুক্তরাষ্ট্রে সংক্রমণের বিরুদ্ধে টিকাদান কর্মসূচি কিছুটা মন্থর ও বিশৃঙ্খলতার সঙ্গে শুরু হয়েছে, তবে সংক্রমণের বিশেষজ্ঞ তা মেনে নিয়ে বলেছেন শীঘ্রই এর গতি বৃদ্ধি পাবে। এবিসি সংবাদ মাধ্যমে বিশেষজ্ঞ ডক্টর ফৌজি বলেছেন, আমাদের যেখানে থাকার কথা নিঃসন্দেহে সেখানে আমরা নেই, তবে আমাদের পুরোদমে এখন এগোতে হবে। ঔষধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ইতিমধ্যে 1 কোটির অধিক টিকা সরবরাহ করেছে, তবে টিকা পেয়েছেন মাত্র 40,20,000 আমেরিকান জনগণ। তিনি বলেন, কেন্দ্রীয় সরকার এবং 50টি রাজ্যের কর্মকর্তাদের মধ্যে আমাদের এখন প্রয়োজন সত্যিকার অংশীদারিত্বের। ভারত সরকার তাদের বৃহত্তম টিকা কর্মসূচি প্রণয়নের লক্ষ্যে 2টি ভ্যাকসিনের জরুরি অনুমোদন দিয়েছে। 2টি ভ্যাকসিনের মধ্যে একটি হচ্ছে অ্যাস্ট্রাজেনেকা এবং অন্যটি ভারত বায়োটেক কোম্পানির উদ্ভাবিত। 2টি ভ্যাকসিনই ভারতে উৎপাদিত হবে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইটার বার্তায় বলেছেন, প্রত্যেকটি ভারতীয় জনগণ এই খবরে গর্বিত বোধ করছেন যে জরুরি অনুমোদিত 2টি ভ্যাকসিনই ভারতে প্রস্তুতকৃত। ভারতে কয়েকদিনের মধ্যে বৃহৎ এক টিকা কর্মসূচি হাতে নেওয়া হচ্ছে, শনিবার যার মহড়া সমাপ্ত হয়।
শ্রোতা বন্ধুরা, আপনারা ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন।
ভারত সরকার বাংলাদেশে ভ্যাকসিন রপ্তানির উপরে নিষেধাজ্ঞা আরোপ করতে পারে এমন খবরে বাংলাদেশে হতাশার সৃষ্টি হয়েছে। শুনুন ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরীর একটি রিপোর্ট।
টিকা রপ্তানির উপর ভারত সরকারের নিষেধাজ্ঞায় বাংলাদেশ জুড়ে প্রচণ্ড হতাশা তৈরি হয়েছে। বাংলাদেশ অ্যাস্ট্রাজেনেকার এই টিকা পেতে ভারতের সিরাম ইনস্টিটিউটের সঙ্গে চুক্তি করেছিল। চুক্তি অনুযায়ী এ মাসের শেষের দিকে 50 লাখ ডোজ টিকা আসার কথা ছিল। সব প্রস্তুতি যখন সম্পন্ন তখন ভারতের সিরাম ইনস্টিটিউট জানিয়ে দেয় তাদের পক্ষে টিকা রপ্তানি করা সম্ভব নয়, কারণ ভারত সরকার টিকা রপ্তানির উপর নিষেধাজ্ঞা জারি করেছে। বার্তা সংস্থার মাধ্যমে খবরটি ঢাকায় পৌঁছার পর সব মহলে ব্যাপক প্রতিক্রিয়া হয়। আচমকা এই নিষেধাজ্ঞায় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন উদ্বেগ প্রকাশ করেন। বলেন, ঢাকায় ভারতীয় হাইকমিশনে যোগাযোগের পর তারা এ সম্পর্কে কিছুই জানেন না বলে জানিয়েছেন। এরপর স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জরুরি সংবাদ সম্মেলনে বলেন, চুক্তি অনার করার আন্তর্জাতিক বাধ্যবাধকতা রয়েছে।
আমাদের চুক্তিও তো একটা আন্তর্জাতিক চুক্তি, সেই চুক্তিকে অনার করা একটা বাধ্যবাধকতা রয়েছে, আমরা সেটার উপর আস্থা রাখি।
টিকা আমদানিকারক সংস্থা ভ্যাকসিমকো এক বিজ্ঞপ্তিতে টিকা পেতে সমস্যা হবে না বলে জানায়। তাদের বিশ্বাস, সিরাম ইনস্টিটিউট নিশ্চয়ই চুক্তি অনুযায়ী টিকা সরবরাহ করবে। ঢাকায় এ নিয়ে বিতর্কের মধ্যে সিরাম ইনস্টিটিউটের জনসংযোগ কর্মকর্তা মায়াঙ্ক সেন দুপুরে দিল্লিতে বলেন, টিকা রপ্তানিতে নিষেধাজ্ঞার খবর পুরোপুরি সঠিক নয়। তবে কোম্পানিটি অন্য দেশে টিকা রপ্তানির অনুমতি পাওয়ার প্রক্রিয়ার মধ্যে রয়েছে, যা পেতে কয়েক মাস পর্যন্ত সময় লেগে যেতে পারে। রোববার বার্তা সংস্থাকে দেয়া এক সাক্ষাৎকারে সিরাম ইনস্টিটিউটের সিইও আদর পুনাওয়ালা বলেন, ভারতীয় কর্তৃপক্ষ ভ্যাকসিনটি জরুরি অনুমোদন দিয়েছে, তবে শর্ত হচ্ছে ভারতীয় জনগণকে সুরক্ষা দেওয়ার লক্ষ্যে রপ্তানি করা যাবে না। বাংলাদেশের স্বাস্থ্য সচিব আব্দুল মান্নান বলেছেন, ভারতের নিষেধাজ্ঞা আমাদের চুক্তির উপর কোনো প্রভাব ফেলবে না। প্রশ্ন উঠেছে, চুক্তিটি সরকার টু সরকার কিনা? খবর নিয়ে জানা গেছে, চুক্তিটি সরকার টু সরকার নয়। বিশ্বব্যাংকের সিনিয়র হেলথ স্পেশালিস্ট ডক্টর জিয়াউদ্দিন হায়দার সংবাদ মাধ্যমকে বলেছেন, ভারতের এই সিদ্ধান্ত অমানবিক, অনৈতিক ও আন্তর্জাতিক স্বাস্থ্য নিরাপত্তার সঙ্গে সাংঘর্ষিক। ভারতের এই সিদ্ধান্তের পর চীনা ভ্যাকসিন ফের আলোচনায়, যদিও বাংলাদেশ চীনা ভ্যাকসিনের অনুমতি দেয়নি। করোনা ভাইরাস মহামারী মোকাবেলায় বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত জাতীয় পরামর্শ কমিটির সদস্য অধ্যাপক নজরুল ইসলাম বলেছেন, সিনোভ্যাকের ট্রায়ালের অনুমতি না দেওয়াটা ভুল ছিল, তারা অনেকদিন সিদ্ধান্তের অপেক্ষায় ছিল। ওদিকে গত 24 ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে 24 জনের মৃত্যু হয়েছে, শনাক্ত হয়েছেন 910 জন। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
ভারতে এই মুহূর্তে 4টি করোনা ভাইরাস প্রতিষেধক ব্যবহারের প্রস্তুতি চলছে, বিস্তারিত শুনুন কলকাতা থেকে দীপঙ্কর চক্রবর্তীর কাছে।
ভারতে এই মুহূর্তে 4টি দেশীয় ও আন্তর্জাতিক করোনা ভাইরাস প্রতিষেধক পরীক্ষার স্তরে রয়েছে। গত শনিবার ভারতীয় ড্রাগ কন্ট্রোল বোর্ড কোভিশিল্ড টিকা ব্যবহারে ছাড়পত্র দিয়েছে, গতকাল ছাড়পত্র পেয়েছে কোভ্যাক্সিন। প্রথমটি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও অ্যাস্ট্রাজেনেকার প্রযুক্তি নিয়ে, ভারতে উৎপাদনের দায়িত্বে রয়েছে পুনের সিরাম ইনস্টিটিউট, তারপর আরেকটি টিকা তৈরি করছে পুনের ভারত বায়োটেক কোম্পানি। ইতিমধ্যে আহমেদাবাদের জাইডাস ক্যাডিলা সংস্থার তৈরি জাইকোভ ডি টিকাটিও পরীক্ষামূলক গবেষণার তৃতীয় পর্বে ঢুকে পড়েছে। কেন্দ্রীয় বিশেষজ্ঞ কমিটি তৃতীয় ট্রায়ালের ছাড়পত্র দেওয়ার পরই জানানো হয়েছে কলকাতাতেও এই টিকা দেওয়া হবে। কোভিশিল্ড এবং কোভ্যাক্সিন সিরিঞ্জ দিয়ে মাংসপেশিতে ইঞ্জেকশন করা হয়, আর জাইকোভ ত্বকের ওপর প্রয়োগ করা হয়। প্রথম দুটির ডোজ দুবার করে, তৃতীয়টি তিনবার। এদিকে রাশিয়ার তৈরি স্পুটনিক ভি প্রতিষেধকও ভারতে পরীক্ষামূলক ব্যবহারের ছাড়পত্র পেয়ে গিয়েছে। সুতরাং এই মুহূর্তে ভারতে 4টি করোনা ভাইরাস প্রতিষেধক ব্যবহারের প্রস্তুতি চলছে। বিশ্বের সবচেয়ে বেশি লক্ষ্যে করোনা ভাইরাসের টিকা যে দেশে দেওয়া হচ্ছে সেটি ভারত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতীয় কোম্পানিগুলোর এই সাফল্যে অত্যন্ত গর্বিত বলে জানিয়েছেন। কিন্তু বিরোধী শিবির থেকে এত তাড়াহুড়ো করে এরকম ধরনের মহামারীর প্রতিষেধককে ছাড়পত্র দেওয়ার ব্যাপারে সমালোচনা করা হচ্ছে। ভারতের ড্রাগ কন্ট্রোল বোর্ডের প্রধান অবশ্য বলেছেন, আমরা টিকার নিরাপত্তা সম্পর্কে সুনিশ্চিত না হয়ে ছাড়পত্র দিতাম না, এগুলো 110% নিরাপদ। দীপঙ্কর চক্রবর্তী, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
বিশ্ব সংবাদ শুনছেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে। স্পেনের পতাকাবাহী মানবাধিকার জাহাজ দি ওপেন আর্মস চ্যারিটি কদিন আগে ভূমধ্যসাগরে 265 জন শরণার্থীকে উদ্ধারের পর একটি নিরাপদ বন্দরে নোঙ্গরের অপেক্ষায় রয়েছে। জাহাজটি শনিবার টুইটারে বার্তায় জানায় যে আন্তর্জাতিক সমুদ্র জলসীমায় কাঠের একটি নৌকোয় ভাসমান 96 জন শরণার্থীকে তারা উদ্ধার করে। জাহাজ কর্তৃপক্ষ জানায় এদের বেশিরভাগই এরিত্রিয়ার জনগণ, যাদের অনেকেই এখন হাইপোথার্মিয়া রোগে ভুগছেন। অন্য এক উদ্ধার তৎপরতায় দুদিন আগে ওপেন আর্মস চ্যারিটি জাহাজটি 169 জন শরণার্থীকে উদ্ধার করে, যারা লিবিয়া থেকে সাগরে পাড়ি জমিয়েছিলেন। এবং লকডাউন নিষেধাজ্ঞা অমান্য করা এবং দ্রুত হারে সংক্রমণ বৃদ্ধির জন্য জিম্বাবুয়ে সরকার সন্ধ্যা থেকে সকাল অবধি কারফিউ জারি করেছে। টেলিভিশনে ভাষণে ভাইস প্রেসিডেন্ট কনস্তান্তিনো চিওয়াঙ্গা বলেছেন, সরকার নতুন করে সংক্রমণ বৃদ্ধিতে এখনও উদ্বিগ্ন। তিনি বলেন, বিগত 2 মাসে সংক্রমণের সংখ্যা দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে। কর্তৃপক্ষ জানান, কারফিউ ছাড়াও শোকসভা, বিয়ের অনুষ্ঠান, ধর্মীয় সভা, জিম এবং রেস্তোরাঁ বারে জনসংখ্যা সীমিত রাখার আবেদন জানানো হয়। বিশ্ব সংবাদ আজ এ পর্যন্তই।
বিশ্ব সংবাদ শুনলেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে। আমাদের এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 190 মিটার ব্যান্ডে 1575 কিলোহার্টজে। আবারও বলে দিচ্ছি, আমাদের এই অনুষ্ঠান আপনারা শুধু রেডিওতেই শুনতে পাচ্ছেন, ফেসবুক, ওয়েব পেজ, টুইটার, সোশ্যাল মিডিয়াতেও আপনারা শুনতে পাচ্ছেন। আমরা ফেসবুক লাইভ করতে পারছি না, সেজন্য আমরা দুঃখিত। তবে সব অনুষ্ঠানে আপনারা বেতার তরঙ্গে শুনতে পাচ্ছেন। এখন আসুন আমরা আন্তর্জাতিক খবরাখবর, ভারত বাংলাদেশের চলতি ঘটনাবলীর রিপোর্ট প্রতিবেদন শুরু করি। ঢাকা থেকে রিপোর্ট পাঠিয়েছেন সংবাদদাতা জহরুল আলম।
উত্তর আমেরিকা এবং ইউরোপের দেশগুলোতে করোনার দ্বিতীয় ঢেউয়ের প্রভাবে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানিতে আবারও অনিশ্চয়তা দেখা দিয়েছে। দেশটির কেন্দ্রীয় আর্থিক প্রতিষ্ঠান বাংলাদেশ ব্যাংকের একটি বিশেষ প্রতিবেদনের বরাতে সোমবার সংবাদ মাধ্যমের খবরে এমন তথ্য পাওয়া গেছে। খবরে বলা হয়েছে, বাংলাদেশের পোশাক রপ্তানির আয় নির্ভর করছে দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় পশ্চিমা দেশগুলোর ব্যবসায়িক পরিস্থিতি কোন দিকে মোড় নেয় তার উপর। করোনা ভাইরাসের প্রথম ঢেউয়ের সময় জারি করা লকডাউনের ফলে পোশাক রপ্তানি বাধাগ্রস্ত হয়েছিল বলে উল্লেখ করে এতে বলা হয়েছে, লকডাউন প্রত্যাহারের পর পোশাক উৎপাদন ও রপ্তানি গতিশীল হতে শুরু করে। তবে নভেম্বর থেকে শুরু হওয়া করোনার দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় পশ্চিমা দেশগুলোতে আবারও সীমিত আকারে লকডাউন আরোপ করতে শুরু করার ফলে যোগাযোগ ব্যবস্থাও আবার বাধাগ্রস্ত হতে শুরু করেছে এবং একই সঙ্গে ব্যবসায়িক কর্মকাণ্ড ব্যাহত হচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। বাংলাদেশ ব্যাংক বলেছে, যেহেতু বাংলাদেশের তৈরি পোশাকের প্রায় 74% রপ্তানি হয়ে থাকে উত্তর আমেরিকা ও ইউরোপের দেশগুলোতে, তাই এই পরিমাণ পোশাক রপ্তানি হুমকির মধ্যে পড়েছে। পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারকরা বলছেন, পশ্চিমা দেশগুলোতে আগামী গ্রীষ্মের নতুন রপ্তানি আদেশ নিয়ে তারা নতুন বছরের জানুয়ারি ফেব্রুয়ারির দিকে ঘুরে দাঁড়ানোর আশায় থাকলেও করোনার দ্বিতীয় দফার ধাক্কায় তাদের আবার শঙ্কার মধ্যে ফেলেছে। বাংলাদেশের পোশাক খাতের উৎপাদনের সক্ষমতা এখন 60% বেশি কাজে লাগানো যাচ্ছে না বলে উল্লেখ করে তারা জানান, এর ফলে কারখানা পরিচালনার খরচ বেড়ে যাচ্ছে। জহুরুল আলম, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
আমাদের কক্সবাজার সংবাদদাতা মোয়াজ্জেম হোসেন শাকিলের প্রতিবেদন।
বাসানসোরে রোহিঙ্গা স্থানান্তরের এক মাস পূর্ণ হল। কর্মসংস্থান, শিক্ষা কার্যক্রম সহ সরকারি উদ্যোগগুলো এখনও পুরোদমে চালু হয়নি, তবে রোহিঙ্গাদের কেউ কেউ নিজেদের উদ্যোগে কাজে নেমেছেন। আশ্রয়ের পুকুরগুলোতে শুরু হয়েছে হাঁস ও মাছের দৌড়ঝাঁপ, পরম মমতায় বেড়ে উঠছে মুরগি। বড় পরিসরে মাছ ধরার প্রস্তুতি নিতে চান রোহিঙ্গা জেলেরা। আমরা যদি বোট নিয়ে সাগরে মাছ ধরার সুযোগ পাই অনেক আয় হবে, সদাই পাথি ও কাপড় কিনতে পারবো, অনেক ভালো হবে। সেলাই মেশিনের শব্দে মুখর বাসানসোর আশ্রয়ের। রপ্তানিযোগ্য গার্মেন্টসে কাজ করার স্বপ্ন দেখেন রোহিঙ্গা মেয়েরা।
আমি কাপড় সেলাই করে দৈনিক 500-700 টাকা আয় করি, আমি বড় কাজের সুযোগ চাই।
আসবাবপত্র বানাতে ব্যস্ত কাঠমিস্ত্রিরা, সরকার কিংবা দাতা সংস্থার সহযোগিতায় দোকান খুলতে চান অনেকেই। আমি যেহেতু কাজ জানি, যেখানেই যাই কাজ করতে পারি, আমাকে বেকার বসে থাকতে হয় না। কর্মসংস্থান ও শিক্ষা সহ নানামুখী কার্যক্রম শুরু করতে প্রক্রিয়া চালাচ্ছে সরকার। বাসানসোর আশ্রয়ন প্রকল্পের পরিচালক কমেডুর আবদুল্লাহ আল মামুন চৌধুরী জানান, দ্রুত শুরু হবে এসব প্রকল্প।
ওদের যে এক্সপার্টাইজ টিম যারা কাঠের কাজ, বাঁশের কাজ করে, এটা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে যে আসছিলেন, যে কৃষি মন্ত্রণালয় থেকে একটা কমিটি করেছেন এদেরকে কাজে ইনভলভ করার জন্য, তো এই টিম অলরেডি ভিজিট করেছে গত 2-1.5 সপ্তাহ আগে। তো ওদের একটা কমিটি রিপোর্ট সাবমিট হবে, এটার প্রেক্ষিতে হয়তো কাজটা খুব দ্রুতগতিতে শুরু হবে বলে আশা করছি।
হাতের কাজ জানা থাকলে যে কোনো পরিস্থিতিতে, এমনকি শরণার্থী জীবনেও চলা সহজ বলে বিশ্বাস কাঠমিস্ত্রি আবুল হোসেনের। আবুল হোসেনের মতো অনেকেই বাসানসোরে এসে কর্মব্যস্ত হয়ে উঠেছেন মাত্র এক মাসের মাথায়। এরকম নিজেদের কর্মদক্ষতাকে কাজে লাগাতে শুরু করেছেন রোহিঙ্গাদের কেউ কেউ। মজুমদার শাকিল, ভয়েস অফ আমেরিকা, বাসানসোর, চট্টগ্রাম।
কলকাতা থেকে সংবাদদাতা দীপঙ্কর চক্রবর্তী আমাদের তার রিপোর্টে বিস্তারিত জানিয়েছেন, আসুন আমরা শুনি।
সৌরভ গাঙ্গুলির আরো দুটি ধমনীতে যে ব্লকেজ রয়েছে তা সরানোর জন্য অ্যাঞ্জিওপ্লাস্টি করা হবে পরে কোনো এক সময়ে, এখনই নয়। ভারতের প্রাক্তন ক্রিকেট ক্যাপ্টেন ও বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি দক্ষিণ কলকাতার উডল্যান্ডস হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন গত শনিবার বুকে ব্যথা নিয়ে ভর্তি হওয়ার সঙ্গে সঙ্গে তাকে পরীক্ষা করে দেখা যায় তিনটি ধমনীতে ব্লকেজ রয়েছে। সবচেয়ে বিপজ্জনক হতে পারত যেটি, সেটিতে সঙ্গে সঙ্গেই অ্যাঞ্জিওপ্লাস্টি করা হয়েছে। তিনি এখন ভালো আছেন। আজ সকালে 9 জন বিশেষজ্ঞ ডাক্তারের একটি বোর্ড হাসপাতালে ওর পরবর্তী চিকিৎসার পদ্ধতি নিয়ে বৈঠকে বসেন। তাতে বাইরে থেকেও কয়েকজন বিশেষজ্ঞ ডাক্তার ভিডিও কনফারেন্সের মাধ্যমে যোগ দেন। সবকিছু দেখে শুনে এবং তার স্বাস্থ্য সংক্রান্ত রিপোর্ট পরীক্ষা করে ডাক্তারদের এই বোর্ড সিদ্ধান্ত নিয়েছে যে বাকি দুটি ধমনীতেও অ্যাঞ্জিওপ্লাস্টি করতে হবে ঠিকই, তবে আরও কিছুদিন পরে। আপাতত চিকিৎসা ভালোভাবেই চলছে, বাড়ি ছাড়ার সময় এই নিয়ে কথা হবে। ইতিমধ্যে হাসপাতাল কর্তৃপক্ষ একটি সৌরভ লাউঞ্জ তৈরি করে দিয়েছেন, যেখানে ওর দর্শন প্রার্থীরা এসে অপেক্ষা করতে পারবেন। ওর বাড়ির লোকদের জন্য হাসপাতালে থাকার জায়গারও ব্যবস্থা করা হয়েছে। দীপঙ্কর চক্রবর্তী, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
কলকাতা থেকে পরমাশিস ঘোষের প্রতিবেদনে তিনি বলেছেন,
চীনের আর্থিক মদতে নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির নির্বাচনী এলাকায় একটি শিল্প তালুক তৈরি হচ্ছিল। প্রথমে কোনো সমস্যা না হলেও এখন ওই প্রকল্প বন্ধের দাবিতে প্রবল বিক্ষোভ শুরু হয়েছে নেপালে। পরিস্থিতি দেখে চাপে পড়েছে বেজিং, কারণ এর আগে কোনোদিন নেপালে এই ধরনের পরিস্থিতির মধ্যে পড়তে হয়নি তাদের, বলে নেপালের সংবাদমাধ্যম সূত্রের খবর। নেপালের সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, কিছুদিন আগে নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির নির্বাচনী ক্ষেত্র দামাক পুরসভা এলাকায় চীনের আর্থিক মদতে দামাক ক্লিন ইন্ডাস্ট্রিয়াল পার্ক তৈরি শুরু হয়। প্রথমে কোনো সমস্যা না হলেও সম্প্রতি ওই প্রকল্পের জন্য অধিগ্রহণ করা জমির উপযুক্ত ক্ষতিপূরণের দাবিতে আন্দোলন শুরু করেন স্থানীয়রা। একই সঙ্গে ওই প্রকল্পে চীন কত টাকা বিনিয়োগ করছে সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ্যে আনার কথা বলে। গত মঙ্গলবার দামাক এলাকায় এই বিষয়ে একটি বিক্ষোভ সমাবেশের আয়োজন করেছিল একটি স্বেচ্ছাসেবী সংগঠন। তাতে স্থানীয় কৃষক ও আদিবাসী সম্প্রদায়ের মানুষদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ওই সভা থেকে চীনের বিরুদ্ধে স্লোগান দিতে শোনা যায়। বর্তমানে নেপালের বুদ্ধিজীবী ও শিক্ষাবিদদের একাংশ ওই আন্দোলনকে সমর্থন জানিয়ে বিক্ষোভকারীদের পাশে দাঁড়ানোর বার্তাও দিয়েছেন। এর ফলে পরিস্থিতি ক্রমশ জটিল হয়ে উঠছে বলে মনে করছেন নেপালের প্রশাসনিক আধিকারিকরা, বলে খবর। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
আনিস আহমেদ, সাক্ষাৎকার ভিত্তিক একটি রিপোর্ট এখন আপনাদের জন্য।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর শাসনকালে ইসরায়েল এবং আরব দেশগুলোর মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করিয়েছেন, কিন্তু তিনি তাঁর দায়িত্ব ছাড়তে যাচ্ছেন এমন এক সময় যখন ইরানের শীর্ষ পরমাণু বিজ্ঞানীর হত্যার পর ইরানের সঙ্গে নতুন করে উত্তেজনা শুরু হয়েছে। ট্রাম্পের উত্তরাধিকার হিসেবে জো বাইডেনের আসন্ন প্রশাসন মধ্যপ্রাচ্য এবং কূটনৈতিক চ্যালেঞ্জগুলোর দিকেই আলোকপাত করেছেন হোয়াইট হাউসের সংবাদদাতা প্যাটসি ভিদাকোসওয়ারা। সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক স্বাভাবিক করার লক্ষ্যে সেপ্টেম্বর মাসে আব্রাহাম চুক্তি স্বাক্ষরিত হল। এটিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পররাষ্ট্রনীতির সবচাইতে বড় সাফল্য হিসেবে ব্যাপকভাবে দেখা হচ্ছে। ট্রাম্প বলেন, কয়েক দশকের বিভাজন ও সংঘাতের পর আমরা আজ মধ্যপ্রাচ্যে নতুন ভোরের এই আগমন উদযাপন করছি। এই চুক্তির ফলে দশকের পর দশক ধরে চলে আসা এই আঞ্চলিক ধারণার পরিবর্তন ঘটে যে ফিলিস্তিনি রাষ্ট্রের বিষয়টি প্রথমে সমাধান না হলে আরব ইসরায়েলি শান্তি সম্ভব নয়। এর ফলে আরব প্রতিবেশীদের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক উন্নয়নের বিষয়টিও বোঝা যায় যখন তারা অভিন্ন এক শত্রু ইরানের মুখোমুখি হচ্ছে, যে দেশটি অবশ্য প্রেসিডেন্ট ট্রাম্পের সর্বোচ্চ নিষেধাজ্ঞা অভিযানের কারণে দুর্বল হয়ে পড়ছে। নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, আরও দেশ ইসরায়েলকে স্বীকার করে নিক, এটা তিনি সমর্থন করেন, তবে এর সঙ্গে ফিলিস্তিনিদের দুরবস্থার কথা স্বীকার করে নেওয়ার শর্তটাও থাকতে হবে। বাইডেন বলেন, তিনি বলছেন, আমি এটাও বিশ্বাস করি যে প্রকৃত অর্থেই দুই রাষ্ট্র সমাধানের জন্য ইসরায়েলকে কাজ করতে প্রস্তুত থাকতে হবে। বাইডেন ইরানের সঙ্গে 2015 সালে স্বাক্ষরিত জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অফ অ্যাকশন, মানে ইরানের সঙ্গে পরমাণু চুক্তিতে ফিরে যাবার অঙ্গীকার করেছেন, যা থেকে ট্রাম্প যুক্তরাষ্ট্রকে 2018 সালে প্রত্যাহার করে নিয়ে আসেন। ওই চুক্তিটিতে ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়ার বিনিময়ে ইরানের পরমাণু কর্মসূচি বন্ধ রাখার শর্ত দেয়া হয়েছিল। তবে ইরানের শীর্ষ বিজ্ঞানীকে সম্প্রতি হত্যা করার পর এই পরিকল্পনা হয়তো জটিল আকার ধারণ করতে পারে। তেহরান এই হামলার জন্য ইসরায়েলকে দায়ী করছে, তবে হোয়াইট হাউস এই হামলার কোনো নিন্দে করেনি। যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য ইনস্টিটিউটের ইরান কর্মসূচি বিষয়ক পরিচালক অ্যালেক্স ভাটাঙ্কা বলছেন,
What I suspect will happen is the Iranians are going to keep a restrain themselves the way they did after the assassination.
ভাটাঙ্কা বলছেন, আমি যেটা সন্দেহ করছি হতে পারে তা হলো ইরান সরকার নিজেদের নিয়ন্ত্রণ করে রাখবে, যেমনটি তারা রেখেছিল কাসেম সুলেমানির হত্যার পর, এবং বাইডেন প্রশাসনের আসা পর্যন্ত অপেক্ষা করবে এবং দেখবে যে তার সঙ্গে কোন রকম চুক্তি তারা সম্পাদন করতে পারবে কি না, যদিও সেটা হবে বেশ দুরূহ একটা প্রক্রিয়া। তবে বাস্তবতা হচ্ছে ইরান এই সময়ে যুক্তরাষ্ট্র কিংবা ইসরায়েল এবং কারো সঙ্গেই সামরিক সংঘাত চালিয়ে যেতে পারবে না। ট্রাম্প যেখানে বিদেশি নেতাদের সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের ভিত্তিতে দ্বিপাক্ষিক সম্পর্ককে অগ্রাধিকার দেন, বাইডেন মিত্রদের সম্পৃক্ত করে বহুজাতিক প্রক্রিয়া গ্রহণ করবেন বলে মনে করা হয়। তারপরও অনেক বিশ্লেষকই মনে করেন যে ওই অঞ্চলে যুক্তরাষ্ট্রের নীতিতে কোনো মৌলিক পরিবর্তন ঘটবে না। উইলসন সেন্টারে মধ্যপ্রাচ্য কর্মসূচির প্রোগ্রাম ম্যানেজার মেরিসা খুরমা অবশ্য বলেন, তিনি বলেন, তবে এ ব্যাপারে নিশ্চিতভাবে একটা ভিন্ন সুর শোনা যাবে, ভিন্ন রকমের সম্পৃক্ততা হবে। আমার মনে হয় লোকজন, বিশেষত যারা ওই অঞ্চলে মানবাধিকার ও গণতন্ত্র সম্পর্কে সক্রিয়, অবশ্যই দেখতে চাইবেন যে যুক্তরাষ্ট্রের কাছে এই দুটি বিষয় আবার গুরুত্ব পাক, হয়তো খুব আগ্রাসীভাবে চালু করা নয়, অন্তত সমর্থন করা। ট্রাম্পের মতো বাইডেনও মধ্যপ্রাচ্য এবং আফগানিস্তানে চিরদিনের জন্য যুদ্ধ শেষ করার ব্যাপারে তার সংকল্প ব্যক্ত করেছেন, বলেছেন কেবলমাত্র আল কায়দা ও ইসলামিক স্টেট সন্ত্রাসী গোষ্ঠীর ওপরই জোর দেয়া হবে এবং ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন যুদ্ধের প্রতি সমর্থন বন্ধ করা হবে। বিশ্লেষকরা অবশ্য সতর্ক করে দিয়েছেন যে ওই অঞ্চলে সামরিক উপস্থিতি কমে যাওয়ার পাল্টা প্রতিক্রিয়াও হতে পারে। যুক্তরাষ্ট্রের সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ এর মধ্যপ্রাচ্য বিষয়ক কর্মসূচির সিনিয়র ফেলো নাতাশা হল বলেন, নাতাশা হল বলছেন, মধ্যপ্রাচ্যে আমাদের প্রভাব কমে আসতে পারে, এর ফলে বিদ্রোহী আইসিসরা আবার মাথা চাড়া দিয়ে উঠতে পারে, আমাদের শত্রুরাই মধ্যপ্রাচ্যের প্রধান খেলোয়াড় হয়ে উঠতে পারে। সুতরাং এমন অনেক বিষয় আছে যা আগামী বছরগুলোতে প্রেসিডেন্টকে মোকাবিলা করতে হতে পারে। তার প্রথম কয়েক মাস বাইডেন সম্ভবত মনোযোগ দেবেন টিকা বিতরণ থেকে শুরু করে এই মহামারীকে দেশে মোকাবিলা করার উপর। আর বৈদেশিক অনেক ব্যাপারই তার মনোনীত পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের ওপর ছেড়ে দেবেন। ব্লিংকেন প্রায় 20 বছর ধরে বাইডেনের সঙ্গে কাজ করেছেন, যার মধ্যে মধ্যপ্রাচ্য বিষয়ক নীতিও ছিল এবং এ ব্যাপারে মিশর, ইরাক, সিরিয়া এবং লিবিয়ায় মিশ্র ফলাফল পাওয়া গেছে।
বিজ্ঞান ও প্রযুক্তির নানান খবর আপনাদের শুনিয়ে থাকেন জয়তি দাশগুপ্ত। আসুন আজকে বিজ্ঞানের বিষয়ে তার কাছ থেকে শোনা যাক।
যুক্তরাষ্ট্রে ব্যবহারের জন্য অনুমোদিত প্রথম করোনা ভাইরাস ভ্যাকসিনটি শুষ্ক বরফ ব্যবহার করে অতি ঠান্ডা অবস্থায় পরিবহন করা দরকার। এই বিশেষ কারণ কিন্তু কিছু কিছু অনন্য চ্যালেঞ্জ তৈরি করেছে। এ বিষয়ে ভয়েস অফ আমেরিকার সংবাদদাতা লেজিয়া ব্যাকালেটস তারই প্রতিবেদনে জানাচ্ছেন যে ফাইজার ভ্যাকসিন পরিবহনের ফলে শুষ্ক বরফের বিপুল চাহিদা দেখা দিয়েছে, কেননা শুষ্ক বরফ কার্বন ডাই অক্সাইডের শক্ত রূপ এবং এটি -78 ডিগ্রি সেলসিয়াস এর মতো ঠান্ডা হতে পারে। ওহাইওতে অবস্থিত গেহেম অ্যান্ড সন্স সংস্থার মালিক হলেন হ্যারি গেহেম। এই সংস্থাটি কয়েক দশক ধরে ড্রাই আইস অর্থাৎ শুষ্ক বরফ উৎপাদন করে আসছে। মিস্টার গেহেম বলেন, সাম্প্রতিক সপ্তাহগুলিতে তার পণ্যের চাহিদা 10-15% বেড়ে গিয়েছে। এর কারণ হল পরিবহনের সময় ফাইজার কোভিড ভ্যাকসিনকে প্রচন্ড ঠান্ডা তাপমাত্রায় রাখার জন্য শুষ্ক বরফটি অবশ্যই ব্যবহার করতে হবে। -70 ডিগ্রি সেলসিয়াসে ফাইজার তার নতুন ভ্যাকসিনটি বিশেষভাবে ডিজাইন করা বাক্সগুলিতে ভরে পরিবহন করছে। প্রতিটি বাক্সে প্রতি 5 দিনে শুষ্ক বরফের নতুন সরবরাহ প্রয়োজন। সাপ্লাই চেইন বিশেষজ্ঞ জুলি সোয়ান বলেন,
One challenge is that the box cannot be opened very frequently. If you open the box,
that dry ice would sublimate more quickly.
Ekti challenge holo bakshoti khub ghono ghono khola jay na. আপনি যদি বাক্সটি ঘন ঘন খুলতে থাকেন তবে তাপমাত্রা বেড়ে যাওয়ার ফলে শুকনো বরফের কার্যক্ষমতা কমতে থাকে।
অন্য সমস্যাটি হল উচ্চ মাত্রায় কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ মারাত্মক হতে পারে, বিশেষ করে বিমানবন্দর থেকে উড়ে যাওয়া বিমানগুলি যাতে করে এই ধরনের ভ্যাকসিন পরিবহন করা হচ্ছে। ডেঞ্জারাস গুডস অ্যাডভাইজারি কাউন্সিল অথবা বিপজ্জনক দ্রব্য উপদেষ্টা কাউন্সিলের টেকনিক্যাল ডিরেক্টর ডেলমার বিলিংস বলেন,
প্লেনস আর ইকুইপড টু হ্যান্ডেল এ সার্টেন অ্যামাউন্ট অফ এয়ার এক্সচেঞ্জ ইন দ্য এয়ারক্রাফট অ্যাজ ইটস ফ্লাইং, বাট ইউ ডোন্ট ওয়ান্ট টু হ্যাভ সো মাচ অন দ্য এয়ারক্রাফট দ্যাট ইট উড ওভারপাওয়ার দ্যাট অ্যাবিলিটি টু ডিসপ্লে।
বিমানগুলো বিমানবন্দর থেকে উড়ে যাবার পর বিমানগুলোতে যাতে কন্ট্রোল টাওয়ারের সঙ্গে নির্দিষ্ট পরিমাণ যোগাযোগ থাকে তার সব রকম ব্যবস্থা করা থাকে। তবে আপনি বিমানটিতে অতিরিক্ত কিছু রাখতে চান না যাতে এটি বিমান চলাকালীন অক্সিজেনের স্তরগুলো পুনরায় পূরণ করবার জন্য যে প্রযুক্তির ব্যবস্থা থাকে সেগুলোর কার্যক্ষমতায় কোন রকম বিভ্রাটের সৃষ্টি করে।
বিশেষজ্ঞরা বলছেন যে শুকনো বরফের চাহিদা ক্রমশ বৃদ্ধির কারণে আমাদের এখনও প্রচুর পরিমাণে এটি জোগাড় করতে হবে। কম্প্রেসড গ্যাস অ্যাসোসিয়েশন সমিতির সভাপতি রিচার্ড গটওয়ার্ড বলেন, আমরা এই প্রযুক্তির ব্যবস্থার দিকে নজর দিয়েছি এবং আমরা যথেষ্ট আত্মবিশ্বাসী যে এই চাহিদা পূরণ করতে আমরা সক্ষম হব। শুষ্ক বরফের একমাত্র বিকল্প হল অতি শীতল করার মতো প্রযুক্তি সহ বিশেষ ধরনের রেফ্রিজারেটর। বড় বড় শহরগুলির কয়েকটি হাসপাতাল এবং গবেষণা কেন্দ্রগুলিতে এগুলি কিন্তু রয়েছে এবং এই রেফ্রিজারেটর তৈরি করার সংস্থাগুলি বলছে যে তারা লক্ষ্য করছে ইদানিংকালে এগুলির চাহিদা ক্রমশ বাড়ছে। স্টিললিং আলট্রা কোল্ড সংস্থার কার্যনির্বাহী পরিচালক ডাস্টি টেনি বলেন, আমরা আক্ষরিক অর্থে আমাদের প্রতিষ্ঠানে প্রায় 50% বেশি কর্মী নিয়োগ করেছি এবং আমরা 20-30 লক্ষ ডলারের মূল্যবান সামগ্রী কিনেছিলাম যাতে আমরা এই সমস্যার মোকাবিলা করতে পারি, কিন্তু এখন দেখতে পাচ্ছি আমরা যা অনুমান করেছিলাম চাহিদাটি কিন্তু তার থেকে অনেক বেশি। অন্যান্য করোনা ভাইরাস ভ্যাকসিন গুলি কিন্তু কম সমস্যাযুক্ত। মডার্না ভ্যাকসিনটি -20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় স্থানান্তরিত করা যাবে এবং প্রত্যন্ত অঞ্চলগুলিতে এটি পরিবহন করা কিন্তু অনেক সহজ হবে।
সঞ্জনা ফিরোজ তার প্রতিবেদন নিয়ে আসছেন, আসুন তার কাছে বিস্তারিত শুনি।
2020 সালের পোশাকের নতুন ধরন একটি বারও উকি দিতে পারেনি। অফিস আদালতে নিত্য নতুন ফ্যাশনের পোশাক পরার কোন প্রয়োজন বোধ করেননি কেউই, তবে সোয়েট প্যান্ট তার বদলে জায়গা করে নিয়েছে।
আপনি বাড়িতে রয়েছেন কিন্তু এমন কিছু পড়তে চান যাতে আপনাকে দেখতে বেশ ভালো লাগে।
মারিশিয়া কাজাকোভা একজন রাশিয়ান আমেরিকান ফ্যাশন ডিজাইনার। তাঁর স্বামী বুরকিন্ডি মহামারীর সময় তাদের নিউ ইয়র্ক গ্যালারি জাকোয়ের খুলেছেন। তাদের পোশাকের ধরনটি আফ্রিকান এবং রাশিয়ান লোককাহিনী ভিত্তিক, যার সঙ্গে রেখেছেন পুমা স্পোর্টস পোশাক। তারা কোভিড সময়ের আগে থেকে এই পোশাক বিক্রি করছিলেন, তবে মহামারী এ জাতীয় পোশাককে জনপ্রিয়তা এনে দিয়েছে। অনির্দিষ্টকালের জন্য এই করোনা মহামারী অফিসে পরার পোশাক এবং জুতোগুলোকে বাক্সবন্দী করতে বাধ্য করেছে। বাড়িতে থেকে সবাই এখন কাজ করছেন এবং স্বাচ্ছন্দ্য বোধ করছেন। মার্টিনা ডাইট্রিচ নিউ ইয়র্কের ডিজাইনারদের মধ্যে প্রথম, যিনি কোভিড বাস্তবতার সঙ্গে তাল মিলিয়ে চলার জন্য পোশাকের পরিবর্তন আনতে শুরু করেন। মহামারীর মূল আনুষাঙ্গিক এখন অবশ্যই একটি মাস্ক। ফেস মাস্ক এখন প্রয়োজন নিরাপদ থাকার জন্য, অন্যকে সুরক্ষিত রাখার জন্য। তবে অনেক লোকের জন্য অন্যদেরকে তাদের মুখটি দেখানো এখনও একটি বড় বিষয়।
মূল বিষয়টি হল মানুষকে নিরাপদে কাছে আসতে দেওয়া। 6 ফুট দূরত্ব বজায় না রেখে মুখে মাস্ক না পরে আপনি আরেকজনের সঙ্গে কথা বলতে পারেন।
দায়বদ্ধতা পরিবেশ বান্ধব ও সর্বাধিক গুরুত্বপূর্ণ আরামদায়ক। নতুন বছরে ফ্যাশন শিল্পের প্রতিপাদ্য এগুলো। নিনা বিষ্ণেভার পক্ষে সঞ্জনা ফিরোজ, ভয়েস অব আমেরিকা, ওয়াশিংটন।
আশা করি আমাদের আজকের অনুষ্ঠান আপনাদের ভালো লেগেছে। আজকের এই অনুষ্ঠানটি আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন। আমরা প্রতিদিনই নতুন নতুন খবর নিয়ে আপনাদের সামনে আসছি। অনুষ্ঠান কেমন লাগছে, কি অনুষ্ঠান নতুন আপনারা শুনতে চান আমাদের অবশ্যই জানাবেন। আজকের এই অনুষ্ঠানটির সার্বিক প্রযোজনা তত্ত্বাবধানে ছিলেন সেলিম হোসেন ও সঞ্জনা ফিরোজ। আমি রুকে হায়দার সবার শুভকামনা করে আজকের অনুষ্ঠান শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.